الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আসরের নামাজ খুবই মুবারক, খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে বলা হয়েছে হাফিজু আলা সালাওয়াতি আস-সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সব নামাজকেই হেফাজত করো, মানে সুন্দরভাবে পড়ো। বিশেষ করে ফজিলাতওয়ালা নামাজকে হেফাজত করো, যে নামাজের বিশেষ ফজিলত আছে এটাকে গুরুত্ব সহকারে হেফাজত করো। কোরআন শরীফের সূরা বাকারা দ্বিতীয় পারা, তো এখানে এটা ভিন্ন করে বলা হল কোন নামাজকে। নামাজ সমূহকে হেফাজত করো, তার মধ্যে বিশেষ ফজিলাতওয়ালা নামাজকে হেফাজত করো। এই বিশেষ ফজিলাতওয়ালা নামাজ আমার কোনটা, সেটা আলাদা বলা হল। এই আসরের নামাজ কোনটা? আসরের নামাজ। এই সময় ফেরেশতারা এক গ্রুপ আসে আর এক গ্রুপ যায়। আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করছেন, তারা যে মানুষ বানাইতে মানা করছিল, মানুষ বানায় না, এরা মারামারি কাটাকাটি করবে। এখন তাদেরকে দিয়ে আবার বলায় আল্লাহ আমরা যখন গেছিলাম তখনও যাই ওদেরকে নামাজে পাইছি, আবার যখন চলে আসছি তখনও ওদেরকে নামাজে পাইছি। যারা এই মানুষ বানাইতে মানা করছিল আল্লাহ তাদেরকে দিয়ে এখন এই রিপোর্ট দেওয়াচ্ছেন। বলে আল্লাহ মানুষকে কত ভালোবাসেন, প্রথমে ফেরেশতা বানাইছেন, তারপরে জিন বানাইছেন, তারপরে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পরে কিন্তু আর কোন মাখলুক বানান নাই, আর কোন মাখলুক বানান নাই। বানাইলে সেটা কি, তারা কোথায়? তিনটাই তো মূল মাখলুক, ফেরেশতা জিন ইনসান। তার মানে মানুষ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়েছেন, স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে আর কোন মখলুক বানানোর প্রয়োজন নেই, এত খুশি হয়েছে। এই জন্য তাদেরকে বানাইতে যারা মানা করছিল তাদেরকে দিয়ে আবার উল্টা সাক্ষী দেওয়া হয়েছে। সাক্ষী দাও কি দেখছিল, যাই দেখি নামাজে। তারপর কি দেখলাম, যখন চলে আসলাম সারাদিন ডিউটি করে তখনও দেখে আসছে নামাজে। শুরু নামাজ, শেষ নামাজ, তো পুরোটাই নামাজ লিখে দাও, পুরোটাই নামাজ লিখে দাও, এটা বাদ রাখবা কেন? শুরুও নামাজ, শেষও নামাজ। আল্লাহ মানুষকে বড় মহব্বত করেন, তিনি কাউকে দোজখে দিতে চান না। যে যায় সে নিজ দায়িত্বে যায়, দোজখে যে যায় সে নিজ দায়িত্বে যায়, সে আল্লাহর জান্নাতকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ বান্দাকে দোজখে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ রহম করম সব সময় বেশি, দয়া মায়া সব সময় বেশি, দুটোই আছে, আল্লাহর ভিতর দুটোই আছে, কিন্তু দয়া মায়ার এটা সবসময় বেশি। একটা হাদিসে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, একটা হাদিসের মধ্যে মরুভূমিতে একটা লোক ক্লান্ত হয়ে তার উটটা পাশে রেখে সে ঘুমায় গেছে। মানুষের ঘুম যখন গাঢ় হয় তখন সারা দুনিয়া একদিকে, ঘুম একদিকে। ঘুম এত মজা, তোমার সব জায়গা আমি ঘুমাই লই, তোমার ব্যাগ চুরি হয়ে উপরে জায়গা চুরি হয়ে জায়গা ঘুমাই ল, এত পছন্দ করে, তো সে ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠে দেখে তার উট গায়েব, উট নেই, অথচ তার সমস্ত খানা পানি জরুরি সামান সব কোথায়, ওই উটের পিঠে, সে উট গায়েব। এই পাহাড় পর্বতের মধ্যে কোন জায়গায় খুঁজবে, পাহাড় কি একটা দুটো নাকি? আমরা যখন সৌদি আরব যাই প্লেনে, তো প্লেনটা মাস্কট দিয়ে এদিক থেকে তো সাগরের উপর দিয়ে যায়, করাচির এদিক দিয়ে সাগরের উপর দিয়ে যায়, পুরা সাগর পাড়ি দিয়ে হুরমুজ প্রণালী পার হয়ে যখন মাস্কট আসে তখন ঢোকে স্থলে, ওয়েদ জিদ্দা পর্যন্ত স্থল। ওখান থেকে প্লেনের জানালা দিয়ে তাকাইলে নিচে দেখা যায় পাহাড়, কাকে বলে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, এর কোন শেষ নেই। এই পাহাড়ের মধ্যে কোথায় সে তার উড়তালাশ করবে, নিজেই হারাই দেব, উঠ তো পাবেই না, নিজেই হারাই দেব। এই জন্য সে কি করল, যে থাক উড়তালাশের দরকার নেই, পাওয়া যাবে না, আমার জন্য মরতে হবে, এইখানে আল্লাহ বিল্লাহ করি, এখানে পড়ে থাকি, এখানে ঘুমায় থাকি, এই কথা মনে করে সে আবার ওখানে ঘুমায় গেছে, মৌতেন নিয়েছে। আমার তো আর মৌত ছাড়া কোনো উপায় নেই। এই ঘুমের থেকে যখন সে উঠছে, উঠে দেখে তার উট হাজির, সে উট কোথায় গেছিল আবার নিজেই চলে গেছে, নিজেই চলে গেছে। তখন এই লোকটা এত খুশি হয়েছে, সে তো মৌতের ঘাটি থেকে ফিরে আসছে, এত খুশি হয়েছে যে হাদিসে আসছে তার বলার দরকার ছিল ইলাহি আনতা রব্বি ওয়া আনা আব্দুক, এটা বলার দরকার ছিল, মাওলা তুমি আমার প্রতিপালক আমি তোমার বান্দা, এটা বলার দরকার ছিল। কিন্তু খুশির চোটে তার দিমাগ কাজ করতেছে না, ব্রেন কাজ করতেছে না, সে বলতেছে ইলাহি আনতা আব্দি ওয়া আনা রব্বুক, হে আমার মাওলা তুমি আমার বান্দা আমি তোমার রব, এটা বলতে, এটা জানে শুনে কয় ইমান যাইবা, কিন্তু জানে শুনে কয় এটা তার ইমান নষ্ট হয়ে যাব। সে আসলে জানে শুনে বলে নাই, বেখেয়ালি বলছে। তাহলে কি পরিমাণ খুশি হইলে সে এই কথাটা বলল, আল্লাহ তুমি আমার বান্দা, তুমি আমার বান্দা আমি তোমার খোদা, সেমনি বলল। তো হাদিসে আসছে এই লোকটা হারানো উট পাওয়ার দরুন যে খুশি হল, যখন আল্লাহ ভোলা মানুষ উল্টা রাস্তায় চলতেছিল, জাহান্নামের রাস্তায় চলতেছিল, সে যখন ফিরে আসে, সে যখন ফিরে আসে তখন আল্লাহ সেই লোকটার উপরে ওই লোকটা থেকে তার উঠ হারায় গেছিল বেশি খুশি হয়, বেশি খুশি হয়, আমার বান্দা আমার রাস্তায় ফিরে আসে, স্বাভাবিক কথা। এটা মায়ের একটা সন্তান যদি হারায় যায় আর সেটে কোন রকম পায়, তো মাসের মাথাটা তারে দেয়, আর সবগুলো তো মায়ের সন্তান, তো মাথা ওরে দিচ্ছে কেন, সে তো হারাই গেছে, পাওয়া গেছে। ঠিক আল্লাহ রাস্তায় যারা ফিরে আসে আল্লাহ তাদের পরে খুশি হয়ে যায়, তাদের তওবা কবুল করে, তাদের উপরে খুশি হয়ে যায়। এই যে একটা কথা বললাম যে সে খুশিতে বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার মাওলা, এখান থেকে একটা কথা মনে পড়ল, এক বুজুর্গ বলতেছে তুমি আমার খোদা না আমি তোমার বান্দা না, তুমি আমার খোদা না আমি তোমার বান্দা না, লোকেরা তারে ধরে নিয়ে গেছে কাজীর কাছে, এ তো বেইমান হয়ে গেছে, এ লোক তো বেইমান হয়ে গেছে, বেইমানের শাস্তি কি কতল, বেইমানকে বলে মুরতাদ, বেইমানকে আরবিতে কি বলে মুরতাদ, মুরতাদের শাস্তি কি কতল, তিন দিন টাইম দেওয়া হয় তাকে বোঝানোর জন্য, বোঝায় তওবা করে ঠিক আছে ভালো, কিন্তু না বোঝে কতল, তো সে মুরতাদ হয়ে গেছে মনে করে তাকে কাজীর দরবারে নিয়ে গেছে, তো কাজীর তো একটা দায়িত্ব আছে, তো পরীক্ষা নিরীক্ষা করা আসলে এই লোক বেইমান হল কিনা, হ্যাঁ হুসাইন মানে মানসুর হাল্লাদ আনাল হক করেছিল, ওটা কোন কুফরি কথা না, ওটার অর্থ ছিল আমার কোন অস্তিত্ব নেই, আল্লাহ অস্তিত্ব তোমার, আনা মানে আমি, হক মানে আল্লাহ, আনা মানে আমি আর হক মানে কি আল্লাহ, আনাল হক আল্লাহ, আমি কিছু না, আমি ছিলাম না, আমার থাকবো না, কিন্তু তুমি সবসময় আছো, শুনলে মনে হয় কুফরি কথা, নিজেদের খোদায় দাবি করতেছে আমি খোদা আমি হক, যদি এই অর্থে বলে নাই কিন্তু সে আমি খোদা, সে নিজের অস্তিত্বকে আল্লাহর অস্তিত্বের মধ্যে মিলাই দিছিল, নিজের অস্তিত্বকে আল্লাহর অস্তিত্বের মধ্যে মিলাই দিছিল, আমি কিছু না আল্লাহ, তোমার অস্তিত্বই ঠিক এটাই বহাল। তো যাই হোক, ওই লোকটাকে কাজীর কাছে নিয়ে গেছে, কাজী সাহেব তাকে বলল তুমি এই কথাটা বলতেছ এটা ব্যাখ্যা করো কি অর্থ, যে তুমি আমার খোদা না আমি তোমার বান্দা না, ব্যাখ্যা করো। তো সেই লোকটা ব্যাখ্যা দিল, হুজুর আমার নফস আমার প্রবৃত্তি আমাকে গুনাহ করার জন্য চাপ দিচ্ছিল, এই গুনাহতে অনেক মজা, এই গুনাহটা করো পরে তওবা করে নিও, তওবা তো আছে, চাপ দিচ্ছিল গুনাহ করার জন্য। আমি নফসের সাথে পারে উঠতেছিলাম না তার চাপের সামনে, তখন থেকে আমি নফসকে বললাম আমার নফসকে যে তুমি আমার খোদা না আমি তোমার বান্দা না, তুমি যা বলবা আমার তাই করতে হবে, তুমি যা বলবা আমার তাই করতে হবে, তুমি আমার খোদা তাই আমি বলছি যে তুমি আমার খোদা না আমি তোমার বান্দা না। কাজী সব ধারে সাংঘাতিক মারে ফাতি কথা, এটা তো কোনো কুফরি কথা না, এটা তো কোনো কুফরি কথা না, এতে তো কোনো ইমান যায় না, এতে ইমান আরো বাড়ে, পরে তারে মুক্ত করে দিল, মুক্ত করে দিল। এই জন্য যাচাই বাছাই করতে হবে, প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করতে হবে, বাস্তব বুঝতে হবে, যাতে কারো উপরে জুলুম না হয়, কারো উপরে জুলুম না হয়। নবী আলাইহিসসালাম হযরত আলীকে পাঠাইছে একটা লোকের ব্যাপারে সাক্ষী প্রমাণ এসে গেছে, সে জেনা করছে, যাও তার পাথর মেরে শেষ করে আস। তো নবী আলাইহিসসালাম আলীকে পাঠাইছে, যাও পাথর মেরে শেষ করে আসো, আর আমার কাছে সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, রসুলের কথা মানতে হবে না। দেখেন রসুলের কথা, আল্লাহ রসুলের কথা, এটা আলী সরাসরি মানে নাই। ওই লোকটা তখন কুয়ার মধ্যে বসা ছিল, মনে হয় প্রচন্ড গরম ছিল, গরমের কারণে সেই ঠান্ডা হওয়ার জন্য পানির মধ্যে বসে রয়েছে। ওই অবস্থা দেখে পাইছে, ওরা উঠে আসতে কইছে উঠে আসো, আমার তো এক পাও নেই, তুমি আমার ধরো, আমার ধরো ধরে উঠাও। তো ওই দেশের লোকেরা তার কাপড় আমাদের মতো কাপড় পরে গোসল করে না। তাদের ওই জামানায় কাপড়ের খুব শর্ট ছিল, কাপড়ের খুব শর্ট ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু কুয়ার মধ্যে হাত বাড়াই দিলেন তাকে উঠানোর জন্য, তাকে উঠানোর জন্য টেনে উঠেন। ও তো কাপড় পরা না। তখন ওনার নজরে পড়ল ওর লজ্জাস্থান নেই। ছোটকালে যে কোনো কারণে হোক এটা হয় নাই বা কাটা পড়ে গেছে, হয় নাই বা কাটা পড়ে গেছে, তাহলে প্রশ্ন যার এই জিনিসটাই নেই সে জেনা করলো কেমনে, সে জেনা করলো কেমনে? উনি তাকে আর পাথর মারলেন না, উনি ফিরে আসলেন। ফিরে আসার পরে নবীজিকে ঘটনা শুনাইলেন। রাতে তো পাঠাইছেন পাথর মানতে, কিন্তু ওর তো এই হালাত। তখন নবীজি সাক্ষীদেরকে শাস্তি দিলেন, সাক্ষীদেরকে শাস্তি দিলেন। আলীকে বললেন তুমি ঠিক করছো, তুমি যে যাচাই বাছাই করে কাজটা করছো ঠিক করছো, আমি কইছি আর তুমি করলা। এইরকম বোকার তো হবে না। যাচাই বাছাই করতে হবে, তাকেই করতে হবে। বিশেষ করে মহিলারা অনেক কথা বলে যেগুলোর ভিত্তি থাকে না। আমাদের বিবিরা অনেকের ব্যাপারে রিপোর্ট দেয়, বিভিন্ন রিপোর্ট দেয়, তারা শুনলে আপনার খুব রাগ হবে তার উপরে। হ্যাঁ এই কইছে, আচ্ছা কালকে ওরে থাপ্পড় কয়েকটা দিব। কিন্তু পরে ধর আপনি তাহকি করবেন, যাচাই বাছাই করবেন, দেখবেন যে ওর কোন ভিত্তি নেই, ওই রিপোর্টের কোন ভিত্তি নেই। যাচাই বাছাই করলে কিচ্ছু নেই, কারণ বিবিকে ধরবেন তুমি কই পাইলা, আমি তো যাচাই বাছাই করলাম কিছু তো পাইলাম না, তুমি কই পাইলা? একটা মহিলা এসেছিল, হয়েছিল কোন মহিলা এলো কে কইল, তুমি তার কথা শুনে আমার শোনাইছো, এইলো তার দলিল। এই জন্য নবীজি নিষেধ করছে যে তোমার বিবির কথা শুনে কারোর থেকে অ্যাকশন নিও না, তাহলে তুমি জালেম হয়ে যাবে, তোমাকে লোকেরা বেওকুফ বলবে, বেওকুফ বলবে। তো আমরা এই হাদিস খেয়াল রাখি। আমি এখন লম্বা কথা বলবো না, এমনিতে আমার স্বাস্থ্যটা ভালো না, শর্ট কথা বলবো। আমাদেরকে ইসলামে পুরোপুরি ঢুকতে হবে। যে পাঁচটা বিষয় বারবার বলা হয়, পাঁচটা বিষয়, ইমান আকিদা, নামাজ রোজা হজ যাকাত, হালাল রিজিক, বাপ মা বিবি বাচ্চার হক, অন্তরের দশটা রোগের চিকিৎসা, কটা হলো? এই পাঁচটা তো জানা থাকতে হবে, সবসময় জানা থাকতে হবে, সবসময় আলোচনা করতে হবে। পুরা ইসলামের সারমর্ম এটা, পুরা ইসলামের সারমর্ম। আর যা বলবেন এর কোনোটা ডালপালা, কোনোটা ডালপালা, মূল ইসলাম এইটাই। ঈমান আকীদা দুরুস্ত করা, তারপরে নামাজ রোজা, কোরআন তেলাওয়াত, হজ যাকাত সহি শুদ্ধ করে করা, যে যে লাইনে অর্থ উপার্জন করতেছে তার উপার্জনটা হালাল হওয়া, তারপরে বাপ মা বিবি বাচ্চা ভাই বেরাদার পাড়া প্রতিবেশী যে কোনো মুসলমান এদের হক আদায় করা, অধিকার দেওয়া, আমার দ্বারা যেন তারা কষ্ট না পায়, আমার দ্বারা তারা যেন কষ্ট না পায়। আর পাঁচ নম্বর হল জন্মগতভাবে আমার কলবের মধ্যে দশটা রোগ আছে, দশটা ক্যান্সার, আল্লাহ পরীক্ষার জন্য রাখছেন এবং আমাদেরকে বলছেন আল্লাহওয়ালাদেরকে যাও তাদের মজলিসে বসো, এই রোগগুলো দূর করো। আপনারা তাবলিগের দিন কিতাবটা দেখবেন দ্বিতীয় অধ্যায় তাবলিগে, তাহলে এই রোগগুলো আপনার ভিতরে আছে কিনা আপনি বুঝবেন। একটা রোগের নাম হল লোভ। লোভ না থাকলে দোকানে বসে দুই নম্বরই করে কেন? লোভই না থাকবে তো দুই নম্বরই করার দরকার কি? দুধে পানি দেওয়ার দরকার কি? হ্যাঁ, তেলের মধ্যে শুকরের চর্বি দেওয়ার দরকারটা কি? মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান সিল মারার দরকারটা কি? লোভ, লোভের কারণে সে এই পাপগুলো দোকানে বসে বসে করতেছে। তারপরে রাগ, এই যে রাগ, একদম রাগ হয়ে যায়, কটু কথা বলে, অনেক সময় গায়ে হাত তোলে, অনেক সময় গালি দেয়, অনেক সময় বিবিকে তালাক দেয়, কত দুর্ঘটনা ঘটে, এর গোড়া কোথায়? রাগ, তাকাব্বুর, নিজেকে খুব ভালো মনে হয়, নিজের গুণাবলীগুলো কি হয় খুব ভালো লাগে, অন্য মানুষকে হেয় মনে হয়, কোন ভালো কাজ করতে পারলে ওটা মানুষের কাছে বলে বেড়ায়, এতে দিলে খুব খুশি লাগে, সব বাতিল হয়ে গেল, কিন্তু বলে বেড়ানোর ধরুন সব কি হল, সে খুব খুশি হয়েছে, খুশি হওয়ার কি? তুমি আল্লাহর জন্য করছো, তিনি তো তোমার আমল নামায় লিখছে, তাহলে বলে বেড়ানোর কি দরকার? এটা একটা রোগ, এই রোগটার নাম হল রিয়া। আমি দু তিনটা বললাম, কিছু পড়াশোনা করতে হবে, সবটা বয়ানের দ্বারা হবে না। এখানে মহাজন সাহেব কই, তবলিগের দিন আর কজরুল সাবিল রাখবেন, তবলিগের দিন কজরুল সাবিল এই গেটে রাখবেন, এই তবলিগের দিন এটা ইমাম গাজ্জালির লেখা, ইমাম গাজ্জালি আগের উম্মতের মধ্যে এরকম কোন ব্যক্তি তৈরি হয়নি, আগে যত উম্মত গেছে নবী না উম্মত তার মধ্যে ইমাম গাজ্জালির মতো ব্যক্তি পয়দা হয়নি, তিনি এই কিতাবটা লিখছেন। একটু কষ্ট করে পড়তে হবে, পড়লে ফিকির পয়দা হবে, তাহলে আমার রোগগুলো কিভাবে দূর করা যায়, একটা চিন্তা আসবে। আমাদের রোগী এটাই জানি না, ডাক্তার কইছে যে আপনার তো রোগী, আপনার তো সমস্যা আছে। আমরা ডাক্তারের কথা মানতেছি না, উল্টা ডাক্তারের কইতেছি আপনার হেডকোয়ার্টারে অসুবিধা আছে। ডাক্তারের কথা না মাইনে ডাক্তারের হেডকোয়ার্টারে নাকি অসুবিধা, কি চিকিৎসা হবে? এগুলো চিকিৎসা এত জরুরি, যারা এত কসম কোন ব্যাপারে খান না, আত্মশুদ্ধির ব্যাপারে যত কসম খাইছেন কোন ব্যাপারে খান। এই পাঁচটা বিষয় বললাম, এই পাঁচটা বিষয় এলেম অর্জন করা ফরজে আইন, প্রত্যেক নারী পুরুষের উপরে জরুরি। মৌলানা মুফতি হওয়া ফরজে কেফায়া, এই পাঁচটা ফরজে আইন শিখতে হবে। এই পাঁচটা বিষয় নিজের ভিতরে আনতে হবে, এর জন্য হায়াত দেওয়া হয়েছে। 70 বছর হায়াত যে দেওয়া হয়েছে এই কাজের জন্য, অন্য কিছু না। আল্লাহ জিজ্ঞেস করবে না, আমি কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই যার মধ্যে তুমি চাইলে নসিহত হাসিল করতে পারতে? জিজ্ঞাসা করবে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, এ আয়াতে বলা হয়েছে। এই সবগুলো করতে হবে, এই না যে দু চারটা করলাম আর দু চারটা বাদ রাখলাম। অন্য আয়াতে বলা হয়েছে উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলাম পুরোপুরি মানো, ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও। আধা চাইলে না, কোয়ার্টার এরকম দাখিল হয় না। উদখুলু ফিসসিলমি কাফা, সিলমুন মানে ইসলাম, সিলমুন মানে ইসলামে দাখিল হও, কাফাতুন মানে পুরাপুরি। তাহলে পাঁচটা মানতে হবে, পাঁচটা শিখতে হবে। আমার প্রায় বইতে এই পাঁচটা নিয়ে আলোচনা আছে, প্রায় বইতে দেখবেন এই পাঁচটা নিয়ে কি আছে আলোচনা আছে। একজন ইহুদি আলেম, অনেক বড় আলেম, আবদুল্লাহ ইবনে সালাম, উনি মুসলমান হয়ে গেলেন। লম্বা কিস্সা, তো উনি একটা কথা চিন্তা করলেন, ইসলাম ধর্মে উটের দুধ খাওয়া হালাল, চর্বি হালাল, কিন্তু আমি যে ধর্মে এতদিন ছিলাম সেই ধর্মে তো নিষেধ, উটের দুধ খাওয়া চর্বি খাওয়া কি নিষেধ। তাহলে আমি একটা কাজ করতে পারি, দুই ধর্মের মধ্যে সামঞ্জস্য করার জন্য একটা কাজ করতে পারি, কি যে আমি এটাকে হালাল মনে করব কিন্তু খাব না, তা তো হয়ে গেল। উটের দুধকে হালাল বলবো, যে কেউ ফতোয়া চাইলে কি বলবো? হালাল। তাহলে আমার আকিদা ঠিক আছে, বিশ্বাস ঠিক, আমি ব্যক্তিগত খাব না। তোমার আগের ধর্মে নিষেধ ছিল, এই চিন্তা করলেন। উনি অনেক বড় আলেম, আব্দুল্লাহ সালাম। কিন্তু রব্বুল আলামিন এটা বরদাস্ত করলেন না। রব্বুল আলামিন এটা বরদাস্ত করলেন, ওনার বিরুদ্ধে আয়াত নাজিল করলেন। কোন আয়াত? আমি যেন পড়লাম, উদখুলু ফিসসিলমি কাফফা, তোমার এই ভাওতাবাজি চলবে না, খাও, হালাল মনে করো খাও। আর ডাক্তারের নিষেধ থাকে, কিছু কিছু জিনিস ডাক্তারের কি থাকে, সে খাইতে রাজি আছে, তার কোন আপত্তি নেই। কিন্তু ডাক্তার কইছে এটা খাইলে আপনার রোগ সারবে না, তখন সময় কি করতে হয়, বন্ধ করতে হয়। এতে কিন্তু কোনো ক্ষতি হবে না, এই যে ডাক্তারের কথায় বন্ধ করলেন সাময়িক। অ্যালার্জি আছে, চিংড়ি মাছ খেতে মানা করছে, আমরা অ্যালার্জি মারাত্মক, আপনি আপাতত চিংড়ি মাছ খাওয়া বন্ধ রাখেন, ইলিশ মাছ খাওয়া বন্ধ রাখেন, হ্যাঁ গরু গোশত খাওয়া বন্ধ রাখেন, এগুলোতে অ্যালার্জি বাড়ে, কাঁচা পেঁয়াজ। গরু গোশত বাড়ে, মহিষের গোশত বাড়ে না, মহিষের গোশত খাইতেও মজাদার, আবার অ্যালার্জি বাড়ে না। আজকাল আমাদের মোহাম্মদপুর বন গরু পাওয়া যায়, এটাকে বলে গয়াল, এটা কি বলে গয়া, এটা তো কোনো অ্যালার্জি হয় না, গরু, কিন্তু এটা জঙ্গলে হয়, জঙ্গলে গরু হয়, ছাগল হয়, মুরগি হয়, অনেক কিছু জঙ্গলে হয়, তো লোকেরা ধরে নিয়েছে। আমার দোকানে একটা ই আছে, সাদেক এগ্রো, ওরা আবার এটাই করে, কেমনে কেমনে সংগ্রহ করে, জবাই করে বিক্রি করে। তো আমি বলতেছিলাম, ডাক্তারের কথার কারণে যদি কেউ বন্ধ রাখে, ওটা ইমানের জন্য কোনো ক্ষতিকর না। কোনো গুনাহও হবে না। কিন্তু আপনি ওই ইহুদি ধর্ম ঠিক রাখার জন্য উটের দুধ বন্ধ করলেন, তাহলে তো বোঝা গেল ইহুদি ধর্ম এখনো ঠিক আছে। ইহুদি ধর্ম ইসলাম নাজেল হওয়ার পরে আগের কোন ধর্ম কি ঠিক আছে? যদি কেউ বিশ্বাস করে যে হ্যাঁ আগের ধর্ম এখনো ঠিক আছে, তার ইমান থাকবে? কোরআন নাজেল হওয়ার পরে যদি কেউ মনে করে আগের ধর্ম এখনো সহি আছে, তার ইমান আছে না বেঈমান হয়ে গেছে? বেঈমান। সবচেয়ে এই বিষয়টা জোর দিবেন, কোনটাতে ইমান থাকে, কোনটাতে ইমান চলে যায়। কারণ আমি কোন জুমাতে বলছি যে আমলের ত্রুটি ক্ষমাযোগ্য, আল্লাহ তা বাহানা করে মাফ করে দিতে পারে, কিন্তু এই বিশ্বাস ইমান এটা ত্রুটি কিনা ক্ষমাযোগ্য? এই জন্য আমাদেরকে ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হইতে হবে। পাঁচটা বিষয় আমার ভিতরে আসছে কিনা, আমার বিবি বাচ্চার মধ্যে আসছে কিনা, তারা এই পাঁচটা বিষয় জানে কিনা। আমার বিবি বাচ্চা এই পাঁচটা জিনিসের নাম যে ইসলাম, এটা মাওলানা আশরাফ আলী থানভী লিখছেন। আদাবুল মুআশারাত নামক কিতাবের ভূমিকায় যে পাঁচটা জিনিসের নামই পরিপূর্ণ ইসলাম। সবার সাথে আলোচনা করি, নিজের পরিবারের সাথে আলোচনা করি। পরিবারের পাওনা আছে না আমাদের কাছে? শুধু আপনাকে পাকায় খাওয়াবে, আপনি কিছু খাওয়াবেন না, আপনি কিছু দিবেন না, আপনাকে এলেম দিতে হবে। শরীয়তের পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই কয়েকটা কথা বললাম, বয়ান চলতে থাকবে, আমলি মস্ক হবে, নামাজ উযু আজান ইকামত এগুলোর মস্ক হবে, এগুলো আমরা শিখতে চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের দ্বারা অনেক আলেমের আজান ইকামত ঠিক হবে। আপনি আলেম না, আপনার ওসিলায় তাদেরটা ঠিক হবে, কারণ আপনি মস্ক করছেন, ওই আলেম মস্ক করেন। এই জন্য খুব মনোযোগ দিয়ে আপনারা শিখবেন। একথা মনে করবেন না মুফতি সাহেব চলে গেছে আর কি শুনবো। হ্যাঁ, মুফতি সাহেব কি চিরদিন থাকবে? হ্যাঁ, ইসলাম থাকবে, কেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এই জন্য ব্যক্তি মূল না, ইসলাম মূল। ইসলাম আমাদের শিখতে হবে, ব্যক্তি একটা ওসিলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। তোমরা আসো, আজান ইকামত এগুলো মস্ক করাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।